শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শনিবার বেলা ১২টা আর বাংলাদেশ ও ভারতের শনিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিশ্লেষণ।
বাংলাদেশের যেগুলো পাওনা আছে, বাংলাদেশের যে অধিকারগুলো আছে, সেটা কোন রকম আলোচনার মধ্যে আসে নাই। সেটা হচ্ছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর একটা দায়িত্ব ছিল।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
যেন তেন ভাবে মানুষকে তাদের জায়গা জমি থেকে উৎখাত করে এই ধরনের প্রকল্পগুলি বিভিন্ন জায়গায় করা হচ্ছে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইরাকি কর্মকর্তারা বলছেন পুলিশ আজ বাগদাদে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে এক ব্যক্তি নিহত হয়। দুদিন পর কারফিউ তুলে নেওয়ার পর আজ ছিল বিক্ষোভের প্রথম দিন। গত মঙ্গলবার থেকে বিক্ষোভকারীরা সরকারের পরিষেবার নিম্নমান এবং দুর্নীতির ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করার জন্য বিক্ষোভ প্রদর্শন করে আসছে। আজকের এই বিক্ষোভটি এমন এক সময় অনুষ্ঠিত হল যখন শিয়া মিলিশিয়াদের সাবেক নেতা মুক্তাদা আল সাদার, যিনি সংসদে বৃহত্তম বিরোধী দলের নেতা, সরকারকে পদত্যাগ করতে বলছেন। তিনি জাতিসংঘের তত্ত্বাবধানে আগাম নির্বাচন অনুষ্ঠানেরও আহ্বান জানান। বিক্ষোভ শুরু হবার সময় থেকে ইরাকি বাহিনী প্রতিবাদী লোকজনের উপর গুলি চালিয়ে আসছে এবং চিকিৎসা ও নিরাপত্তা সূত্রগুলো বলছে এই সপ্তাহে এই বিক্ষোভে অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি গতকাল এক বিবৃতিতে বলেছে ইরাকের চলমান প্রতিবাদ বিক্ষোভের সময় অসামরিক লোকজনের মৃত্যু এবং ক্রমবর্ধমান সংখ্যায় আহত হবার ঘটনা, যেমন তেমনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করার ঘটনা উদ্বেগজনক। তারা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া আজ স্টকহোমে তাদের মধ্যে কর্মকর্তা পর্যায়ের আলোচনা শুরু করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যকার জুন মাসের বৈঠকের পর এটি হচ্ছে দুদেশের মধ্যে কর্মকর্তা পর্যায়ের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। গত ফেব্রুয়ারি মাসে শীর্ষ বৈঠকের সময় এ ধরনের আলোচনা ভেঙে পড়ে। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি পরিহারের সঙ্গে ঠিক কী গতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে সে সম্পর্কে ঐকমত্য প্রতিষ্ঠিত না হওয়ায় ওই আলোচনা ভেঙে যায়। আজ গ্রিসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেছেন আলোচনায় অগ্রগতি হবার ব্যাপারে তিনি আশাবাদী এবং যুক্তরাষ্ট্রের আপোষ আলোচনাকারীরা পরিকল্পনা নিয়ে এই আলোচনায় যোগ দিচ্ছেন। এটা এখনও পরিষ্কার নয় যে কোনো পক্ষই তাদের অবস্থান নমনীয় করেছেন কিনা, তবে সাম্প্রতিক ঘটনায় মনে হচ্ছে যে চুক্তি সম্পাদনের লক্ষ্যে কাজ করার ব্যাপারে সকলের সদিচ্ছা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
প্রতিবেশী দুই রাষ্ট্রের সরকার প্রধানদের মধ্যে আজকের বৈঠকে ৭টি চুক্তি সই হয়েছে। দুজনে মিলে ৩টি প্রকল্প উদ্বোধন করেছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। বৈঠক শেষে এক যৌথ সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা জানান আলোচনা ফলপ্রসূ হয়েছে, তিনি সন্তুষ্ট। তিনি বক্তব্য রাখেন বাংলায়, জয় বাংলা বলে শেষ করেন। আর নরেন্দ্র মোদী ভাষণ দেন হিন্দিতে, তবে শুরুতেই হাসি মুখে বাংলায় বলেন সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই। মোদী বলেছেন আমরা দুই দেশের মানুষের ভালোর জন্য কাজ করে যাচ্ছি, সেটাই আমাদের বন্ধুত্বের ভিত্তি। আজকের তিনটিকে নিয়ে গত এক বছরে আমরা ১২টি প্রকল্প চালু করেছি। আজ বাংলাদেশ থেকে তরল পেট্রোলিয়াম গ্যাস আনার যে প্রকল্প হলো তাতে দুই দেশেরই উপকার হবে, ভারত গ্যাস পাবে, বাংলাদেশে আরও কর্মসংস্থান হবে। শেখ হাসিনা জানান প্রতিরক্ষা, পরিবহন, প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রে চুক্তি ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জাতিসংঘের নিরপেক্ষ তদন্তকারী স্পেশাল র্যাপোর্টিয়র ইয়াং হি লি বলেছেন মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার জন্যে এখনও নিরাপদ পরিস্থিতি নয়। জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেয়া এক রিপোর্টে একথা তিনি বলেন। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ওই রিপোর্টে তিনি বলেছেন রোহিঙ্গাদের বিরুদ্ধে নিষ্পেষণের ধারাকে ভেঙে চুরে দিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার। জাতিসংঘে দেয়া তার ওই রিপোর্টটি বিলি করা হয় শুক্রবার। এতে বলা হয়েছে এখনও রাখাইনের উত্তরাঞ্চলে যেসব রোহিঙ্গা অবস্থান করছেন তাদের অবস্থা আসলেই ভয়াবহ। তারা গ্রাম ছাড়তে পারে না, জীবিকা নির্বাহ করতে উপার্জন করতে পারে না। এক্ষেত্রে ওইসব মানুষ শুধু মানবিক প্রাণের উপর নির্ভর করে বেঁচে আছেন। তাদের অধিকারকে এত বেশি দমিয়ে রাখা হয়েছে যে বেঁচে থাকার মৌলিক অর্থটাই তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়াংহি লি বলছেন, যখন মিয়ানমারে এমন অবস্থা বিরাজমান তখন সেখানে শরণার্থীদের ফিরে যাওয়া নিরাপদ এবং টেকসই হবে না। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, রোহিঙ্গাদের গ্রামগুলোতে বাড়ি বাড়ি গণনার ভিত্তিতে প্রশাসনিক রেকর্ড থেকে রোহিঙ্গাদের নাম মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং এতে তাদের ফিরে যাওয়ার সম্ভাব্যতাকে কমিয়ে দিচ্ছে। রোহিঙ্গারা ফিরে গেলে তাদেরকে একটি ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড দেওয়ার কথা বলছে মিয়ানমার, কিন্তু নাগরিকত্বের ক্ষেত্রে এটা কোনো সমাধান নয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজার হাজার লোক আজ গাড়িতে এবং মোটরসাইকেলে চড়ে এক সমাবেশে অংশ নিয়েছে। তাদের দাবি হচ্ছে যে ভারত যেন ওই বিতর্কিত অঞ্চলে তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে দুমাসব্যাপী অভিযান বন্ধ করে দেয়। বিক্ষোভকারীরা উভয় দেশ থেকে নিজেদের স্বাধীন করার কথা বলছিল এবং তারা কাশ্মীরকে বিভাজনকারী নিয়ন্ত্রণ রেখার দিকে এগিয়ে যায়। ধীরে ধীরে এগিয়ে যাওয়া ওই মিছিলকারীরা স্লোগান দেয়, আমরা পাকিস্তানি এবং ভারতীয় কাশ্মীরের উভয় দিকেরই স্বাধীনতা চাই। স্থানীয় পুলিশ ওই নিয়ন্ত্রণ রেখা থেকে কয়েক কিলোমিটার দূরেই রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যাতে করে ওই মিছিল সেই নিয়ন্ত্রণ রেখার কাছে পৌঁছতে না পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আজ ইউক্রেনের প্রতি ট্রাম্প প্রশাসনের আচরণকে সমর্থন করেছেন। বিষয়টি প্রেসিডেন্টের অভিশংসনের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। পম্পেও এই অভিযোগ অস্বীকার করেন যে কম করে হলেও এটা যথার্থ ছিল না, কিংবা আরও গুরুতরভাবে বলা যায় এটা ক্ষমতার অপব্যবহার ছিল যার কারণে প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায়। পম্পেও বলেন যে 2016 সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ইউক্রেনের তরফ থেকে সম্ভাব্য হস্তক্ষেপ সম্পর্কে যুক্তরাষ্ট্র তদন্ত চাইছে। ট্রাম্পের সোচ্চার ইচ্ছে যে ইউক্রেন যেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর ছেলে হান্টারের ব্যাপারে তদন্ত করে, সে বিষয়ে তিনি অবশ্য কিছু বলেননি। এ সম্পর্কে ইম্পিচমেন্ট বিষয়ক তদন্তকারীরা আলোকপাত করছেন যখন থেকে গোপন তথ্য প্রদানকারীর হুঁশিয়ারি বার্তা প্রকাশ হয়ে পড়ে। পম্পিও এই ইম্পিচমেন্ট তদন্তের সমালোচনা করে বলেন এটি পুরোপুরি রাজনৈতিক ব্যাপার এবং বলেন যে পররাষ্ট্র দপ্তরের কর্মতৎপরতার একমাত্র লক্ষ্য ছিল ইউক্রেনের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন। তিনি আরও বলেন যে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সাবেক দূত কুট ওয়াকার প্রেসিডেন্টের নির্দেশ মতোই কাজ করেছেন। হংকংয়ে ব্যাপক অরাজকতা, লুটপাট, মারপিট এবং পুলিশের সঙ্গে সংঘাতের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ হংকংয়ে সংশ্লিষ্ট সকল পক্ষকে সহিংসতা পরিহার করতে আবেদন জানিয়েছে। আজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময় জাতিসংঘের মানবাধিকার কমিশনার মিশেল ব্যাচেলেট হংকংয়ে সরকার বিরোধী প্রতিবাদের সময় সহিংসতার ব্যাপারে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন এবং বলছেন যে এই সময়ে হতাহত এবং ক্ষয়ক্ষতি ছিল আশঙ্কাজনক। তিনি বলেন, কোনো কোনো বিক্ষোভের সময়ে যে ব্যাপক সহিংসতা হয়েছে, গুলি চালানো হয়েছে, তাতে আমরা বিচলিত বোধ করেছি এবং পুলিশ ও বিক্ষোভকারী, যাদের মধ্যে ছিলেন সাংবাদিকও, তারা যেভাবে আহত হয়েছেন তাতে আমরা শঙ্কিত বোধ করছি। আমি কঠোর ভাষায় এর নিন্দে করছি এবং যারা প্রতিবাদ করছে এবং যারা বিক্ষোভের বিরুদ্ধে রয়েছেন তাদের সকলকেই শান্তিপূর্ণ এবং অহিংস উপায়ে এটা করার আহ্বান জানাচ্ছি। হংকং কর্তৃপক্ষ মুখোশ ধারণ যে নিষিদ্ধ করেছে, ব্যাচেলেট সেই প্রসঙ্গে বলেন যে এই সব সমাবেশে কোনো কোনো ক্ষেত্রে মুখ ঢাকার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা বিশেষ কোনো গোষ্ঠীকে কেন্দ্র করে করা হয়েছে এবং তা তাদের মতামত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকারকে অন্যায্যভাবে খর্ব করেছে। এই শান্তিপূর্ণ সমাবেশ হওয়া উচিত যতদূর সম্ভব কোনো রকম বিধিনিষেধ ছাড়াই, তবে সেই সঙ্গে আমরা তাদের সমর্থন করতে পারি না যারা সহিংসতায় উস্কানি দেওয়ার জন্য মুখোশ পড়ে। প্রেসিডেন্ট রেজিপ তাইয়েপ এরদোয়ান আজ নতুন করে এই হুমকি দিয়েছেন যে কুর্দি মিলিশিয়ার বিরুদ্ধে সিরিয়া তুরস্কে বিমান ও স্থলবাহিনীর মাধ্যমে অভিযান চালাবে। আঙ্কারা সরকার কুর্দি মিলিশিয়াকে সন্ত্রাসী বলেই গণ্য করে। তুরস্ক এবং আমেরিকান কর্মকর্তারা গত অগস্ট মাসে এই ব্যাপারে সহমত পোষণ করেন যে সিরিয়ার উত্তরাঞ্চলে সীমান্ত মধ্যবর্তী সৈন্যমুক্ত এলাকা বা বাফার জোন প্রতিষ্ঠিত করা হবে। এরদোয়ান পরে বলেন যে কুর্দি মিলিশিয়াদের ব্যাপারে তাঁর ধৈর্যের বাঁধ ভেঙে পড়ছে। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এরদোয়ান বলেন, আমরা প্রস্তুতি নিয়েছি, আমাদের অভিযানের পরিকল্পনা সম্পন্ন করেছি এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি। তিনি আরও বলেন যে ফোরাত নদীর পূর্ব দিকে তারা স্থল ও বিমান আক্রমণ চালাবেন। এরদোয়ান বারবার সীমান্ত পেরিয়ে আক্রমণ চালানোর কথা বলেছেন এবং সম্প্রতি একথাও বলেছেন যে বাফার জোন তৈরি করার ব্যাপারে তুরস্কের প্রত্যাশা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে তেমন অগ্রগতি সাধিত হয়নি। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে, 1575 কিলোহার্সে এবং ফেসবুকে। বাংলাদেশের মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামাল অভিযোগ করেছেন, বাংলাদেশে যত ক্ষতিকর প্রকল্প হচ্ছে তা থেকে সুবিধা নিচ্ছে ভারত। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশে যত ক্ষতিকর প্রকল্প হচ্ছে তা থেকে সুবিধা নিচ্ছে ভারত, এমনটাই মনে করেন মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামাল। তার মতে স্বাধীনতার আগে সকল সুযোগ সুবিধা যেত পশ্চিম পাকিস্তানে আর শোষণ হতো পূর্ব পাকিস্তান। যত ক্ষতিকর প্রকল্প হতো পূর্ব পাকিস্তানে, তেমনিভাবে বাংলাদেশে যত ক্ষতিকর প্রকল্প হচ্ছে তা যৌথভাবে করছে ভারত। সেটা করতে যে পণ্য ব্যবহৃত হবে তা হতে হবে ভারতীয় এবং সমস্ত সুযোগ সুবিধাও নিয়ে যাবে ভারত। এই জায়গায় মনে হয় চিন্তা ভাবনার সময় এসেছে।
যেন তেন ভাবে মানুষকে তাদের জায়গা জমি থেকে উৎখাত করে এই ধরনের প্রকল্পগুলি বিভিন্ন জায়গায় করা হচ্ছে।
ইউনেস্কোর 43তম সভার সকল সুপারিশ বাস্তবায়ন, সুন্দরবনের পাশে রামপাল সহ সকল শিল্প নির্মাণ প্রক্রিয়া বন্ধ ও সমগ্র দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৌশলগত পরিবেশ সমীক্ষা সম্পন্ন করার দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুলতানা কামাল এই মন্তব্য করেন। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেন, রামপালের প্রকল্প নির্মাতা ভারতীয় কোম্পানি NTPC তাদের নিজ দেশ ভারতে সকল কয়লা বিদ্যুৎ প্রকল্প স্থগিত করেছে। তারা তাদের কার্বন তৈরির দায় কমাতে চায়, কিন্তু তার বদলে তারা গুজরাটে বিশ্বের বৃহত্তম সৌরশক্তি পার্ক স্থাপনের জন্য 25,000 কোটি রুপি বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা কয়েকটি রাজ্যের কয়লা বিদ্যুৎ কেন্দ্র অর্ধ দিবস বন্ধ রাখার কথাও জানিয়েছে। অর্থাৎ এই একই প্রতিষ্ঠান প্রবল গণ আপত্তির মুখেও বাংলাদেশে কয়লা বিদ্যুৎ তৈরিতে পিছপা হচ্ছে না। এটা নিঃসন্দেহে একটি দায়িত্বজ্ঞানহীন ডাবল স্ট্যান্ডার্ড আচরণ। তিনি বলেন, আমি ভারত বিরোধী নই, ভারত বিরোধী কোনো কথা বলছি না। স্বাধীনতা যুদ্ধের সময় ভারত যদি আমাদের পাশে না দাঁড়াতো তাহলে আমরা মুক্তিযুদ্ধটা যেভাবে শেষ করতে পেরেছি সেভাবে হয়তো শেষ করতে পারতাম না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে সেটা স্মরণ করি, সেই জন্য অবশ্যই ভারতের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আজকে বাংলাদেশকে একটা বাজারে কিংবা তাদের শিল্প কারখানার জায়গা বানিয়ে নিজেরা, এ বিষয়ে আমাদের এখন চিন্তা ভাবনা করতে হবে। তিনি আরও বলেন, মানবাধিকার কর্মী হিসেবে কষ্ট হলেও বলছি সবচেয়ে সস্তা শ্রমের দেশ বাংলাদেশ, এখানে বিনিয়োগ সবচেয়ে ভালো পরিবেশ রয়েছে, অথচ আমরা সব দিয়ে দিতে পারি যেন তেনভাবে মানুষকে তাদের জায়গা জমি থেকে উৎখাত করে রামপালের মতো পরিবেশ বিধ্বংসী প্রকল্প বিভিন্ন জায়গায় করা হচ্ছে। সুলতানা কামাল ক্ষতিগ্রস্ত সকল প্রকল্প বাতিলের দাবি জানান। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য তেমন কোনো অর্জন হয়নি। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে কিছুক্ষণ আগেই তার সঙ্গে কথা বলেছি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে। বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে মূলত 7টি চুক্তি এবং সমঝোতা সই হয়েছে। সেই বিষয় নিয়ে এখন আমরা কথা বলছি বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মোহাম্মদের সঙ্গে। আনু মোহাম্মদ, আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চুক্তিগুলো সই হয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বাংলাদেশ থেকে রপ্তানি হবে ভারতে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
বাংলাদেশ থেকে তো গ্যাস রপ্তানির কোন সুযোগ নাই। বাংলাদেশে এমনিতেই গ্যাস সংকটের অবস্থা আমরা সবাই জানি। আমাদের গ্যাস অনুসন্ধান হলে বাংলাদেশের সমুদ্রে গ্যাস পাওয়া যাবে, কিন্তু আমাদের যে গ্যাস সংকটের যে পরিমাণ সেটা এত বেশি যে আমাদের যে অনুসন্ধান করে যে গ্যাস পাওয়া যাবে বলে আমরা ধারণা করি সেটা বাংলাদেশের জন্যই খুবই প্রয়োজন। এবং গ্যাস বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে গ্যাস ফসিল ফুয়েলের মধ্যে সবচেয়ে কম পরিবেশ ক্ষতিকর। এটা আমাদের জন্য একটা আশীর্বাদ যে বাংলাদেশে গ্যাস স্থলভাগে সমুদ্রবক্ষে গ্যাস আছে, সেটাকে আমরা ব্যবহার করলে আমাদের বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প এবং অন্যান্য ক্ষেত্রে অর্থনীতিতে তার একটা সুফল হয়, কারণ সেটা কম ব্যয়বহুল এবং একই সঙ্গে সেটা পরিবেশের জন্য কম ক্ষতিকর। সেই জন্য বাংলাদেশে গ্যাস সংকট থাকা অবস্থায় গ্যাস রপ্তানি কোন ধরনের চুক্তি গ্রহণযোগ্য না। বাংলাদেশে এটা ভারতে এই ধরনের চুক্তি হওয়া মানে হচ্ছে এটা জাতীয় স্বার্থ বিরোধী, এবং সরকার একই সঙ্গে এই ধরনের তৎপরতা পিএসসি 2019 দিয়েও করছে। একদিকে গ্যাস সংকটের কথা বলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে ব্যাপকভাবে, রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করে সুন্দরবনের জন্য একটা ভয়ঙ্কর বিপদ আনা হয়েছে, সেটা ভারত তার সাথে জড়িত। এছাড়া চীনের সঙ্গে চুক্তি করা হয়েছে পায়রা, তারপরে বরগুনা এবং বা জাপানের সাথে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে, সেগুলো কিন্তু গ্যাস সংকটের কথা যুক্তিতেই করা হচ্ছে যে গ্যাস নাই সেজন্য আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ যাচ্ছি। আর রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে সেটাও গ্যাস সংকটের কথা বলে, গ্যাস সংকটের কথা বলেই এলএনজি আমদানি করা হচ্ছে বিদেশ থেকে। গ্যাস সংকটের কথা বলে এত সর্বনাশা সব চুক্তি করা হচ্ছে, প্রকল্প করা হচ্ছে, আবার গ্যাস রপ্তানি করা হচ্ছে ভারতে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এবং এটা দেশের জন্য খুবই বিপজ্জনক এবং জাতীয় স্বার্থের সরাসরি প্রত্যক্ষভাবে বিরোধী একটা তৎপরতা।
ভারতের প্রধানমন্ত্রী বলেছেন এর মধ্য দিয়ে মূলত দুই দেশই উপকৃত হবে, বাংলাদেশের পক্ষে তিনি বলেছেন যে বাংলাদেশে কর্মসংস্থানের সৃষ্টি হবে।
তাহলে কর্মসংস্থানের কি সম্পর্ক? আমরা যে গ্যাস যে আমরা পাবো সেই গ্যাসটা আমাদের শিল্প কারখানার জন্য দরকার, আমাদের কৃষির জন্য দরকার, আমাদের বিদ্যুতের জন্য দরকার, ঘরবাড়ির জন্য দরকার, এবং সেটার সাথে অর্থনৈতিক স্থিতিশীলতা সম্পর্কিত, অর্থনীতিতে অনেক গুণ বেশি কর্মসংস্থান সম্পর্কিত। এখন এখানে গ্যাস এখানে ব্যবহার করলে আমরা যে শিল্প কারখানা হবে সেখানে যে কর্মসংস্থান হবে সেই তুলনায় এটা রপ্তানি করলে কি করে কর্মসংস্থান হবে এটা আমাদের পক্ষে বোধগম্য না। কারণ রপ্তানি করলেই গ্যাসটা একসাথেই চলে যাচ্ছে, আর দেশের মধ্যে এটা ব্যবহার হলে সেখান থেকে বিদ্যুৎ হবে, বিদ্যুৎ থেকে আবার শিল্প কারখানা হবে এবং বিদ্যুৎ থেকে অনেক ধরনের কর্মতৎপরতা হবে। সেই জন্য আমরা বাংলাদেশে 1998 সাল থেকে গ্যাস রপ্তানির বিরুদ্ধে একটা ব্যাপক জনমত আছে, এই কারণে যে আমাদের সীমিত গ্যাস সম্পদ এবং সীমিত গ্যাস সম্পদ হিসেবে এটা শতভাগ গ্যাস দেশের কাজে ব্যবহার করা উচিত, এবং এই গ্যাস ব্যবহার করলে তার একটা মাল্টিপ্লায়ার এফেক্ট থাকে। গ্যাস দেশের মধ্যে ব্যবহার হলে সেটা কর্মসংস্থানের ক্ষেত্রে সেটা বহু গুণে কর্মসংস্থান বৃদ্ধি করে। গ্যাস ব্যবহার করলে অর্থনীতিতে তার যে মাল্টিপ্লায়ার এফেক্ট থাকে তাতে বহু গুণ বেশি সম্পদ বৃদ্ধি হয়, এবং সেই কারণেই গ্যাস রপ্তানির বিরুদ্ধে একটা ব্যাপক জনমত আছে এবং বিশেষজ্ঞ মত আছে। তো সুতরাং কর্মসংস্থান কিংবা কোনো ধরনের যুক্তিতেই গ্যাস রপ্তানি গ্রহণযোগ্য হয় না, এটা জোর জবরদস্তি ছাড়া কিংবা এটা একটা সম্পূর্ণ অযৌক্তিক এবং ভারতের প্রয়োজনের কাছে আত্মসমর্পণ ছাড়া এটা কিছু না।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় ফেনী নদীর 1.82 কিউসেক পানি প্রত্যাহার করতে পারবে ভারত, এবং ওই পানি আসলে ত্রিপুরায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পে ব্যবহার করা হবে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
এটা আমার কাছে মানে অসম্ভব একটা বিষয় মনে হলো, কারণ প্রধানমন্ত্রী ভারতে গেছেন, সেখানে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হওয়ার কথা যে ভারত থেকে বাংলাদেশে যে নদীগুলো আসে সেই অভিন্ন নদীগুলোর উপরে ভারত যে বাঁধ সহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে, সেই প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের জীবন জীবিকায় এবং বাংলাদেশের প্রাণ প্রকৃতি পরিবেশের উপরে বড় ধরনের ক্ষতি হচ্ছে। ফারাক্কার কারণে পদ্মা নদী সমস্যার সৃষ্টি হচ্ছে, তিস্তার উপরে ওই পারে বাঁধ থাকার কারণে তিস্তা নদীতে পানি প্রবাহ নাই, আবার যখন বন্যার সময় হয় তখন তারা স্লুইস গেট খুলে দেওয়ার কারণে এখানে বন্যা হচ্ছে। এই অভিন্ন নদীগুলোর উপরে ভারত একতরফা কর্তৃত্ব বিস্তার করার ফলে, যেটা আন্তর্জাতিক আইনের বিরোধী এবং যে কোনো ধরনের কনভেনশনের বিরোধী, সেই তৎপরতা ভারত বহুদিন ধরে চালাচ্ছে। তো সেই বিষয়ে আলোচনা হওয়ার কথা যে বাংলাদেশের এবং ভারতের প্রধানমন্ত্রী আলোচনা করবেন কিভাবে অভিন্ন নদী, সেই নদীর উপরে ভারতেরও দরকার আছে, ভারতের কৃষি, ভারতের শিল্প কিংবা ভারতের জনগণেরও এই নদীর উপরে পানির উপরে অধিকার আছে, বাংলাদেশের অধিকার আছে। তো বাংলাদেশের অধিকার হরণ করে ভারত সেই পানিটা ব্যবহার করতে পারে না। তো সেইটা যে ভারত একতরফা ভাবে করছে সেইটাকে নিয়ে সমাধান করার আলোচনা করার কথা, সেই আলোচনার আমরা কোনো খবর পাচ্ছি না। সেখানে আমরা শুনতে পাচ্ছি যে আমাদের পানি আরো প্রত্যাহার করে ভারতে নিয়ে যাওয়ার কথা হচ্ছে, এটা একটা অসম্ভব ধরনের খবর। এটা যে বিষয়টা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিল, এই সেই দায়িত্ব পালন না করে এই এই ধরনের চুক্তি করা, এটা তো বাংলাদেশের জন্য আরো একটা ভয়াবহ খবর বলে আমি মনে করি।
চট্টগ্রাম এবং মোংলা সমুদ্রবন্দর দিয়ে ভারতীয় পণ্য পরিবহনের বিষয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সই হয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
বাংলাদেশে ট্রানজিটের তো সুবিধা অনেকদিন থেকেই বাংলাদেশ দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে এবং চুক্তিও হয়েছে অনেক রকম, সেটার অংশ হিসেবে বন্দরে ভারতের সুবিধা দেওয়া হয়েছে। তো এটা একটা বাংলাদেশ এবং ভারতের দুই দেশের বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রে একটা বড় ধরনের ভারসাম্যহীনতার প্রকাশ, যে ভারত বাংলাদেশের এক এক দিক থেকে আরেক দিকে যাচ্ছে, তার ট্রানজিটের সুবিধা নিচ্ছে, পণ্য পরিবহনের সুবিধা নিচ্ছে, বন্দরগুলো ব্যবহারের ক্ষেত্রে ভারত বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের মতো ব্যবহার করতে পারবে, সেগুলো সব করছে। অন্যদিকে আমরা দেখছি যে বাংলাদেশের নেপাল এবং ভুটানের সাথে সামান্য কিছু কিলোমিটার ব্যবহার করার ক্ষেত্রে ভারত প্রতিবন্ধকতা জারি করে রেখেছে বছরের পর বছর, পাশাপাশি বাংলাদেশকে ঘিরে রেখেছে কাঁটাতার দিয়ে। কাঁটাতার দিয়ে ঘিরে রাখার তাদের যুক্তি হচ্ছে যে বাংলাদেশে থেকে সন্ত্রাসীরা যাচ্ছে ভারতে। তো এটা একটা অদ্ভুত ধরনের পরিস্থিতি যে বাংলাদেশে তারা সন্ত্রাসী বলে বাংলাদেশকে কাঁটাতার দিয়ে ঘেরাও করছে, আর বাংলাদেশের ভেতরে এক মাথা থেকে আরেক মাথা তারা ট্রানজিট সুবিধা নিচ্ছে, বন্দরে তাদের সুবিধা দেওয়া হচ্ছে, বাংলাদেশ থেকে এই প্রশ্নটা উঠানো হচ্ছে না যে কাঁটাতার দিয়ে ঘেরাও করা কিংবা বাংলাদেশ যে নেপাল এবং ভুটানের সাথে যে সম্পর্কটা বাংলাদেশের জন্য খুব জরুরি, তার জন্য মাত্র কিছু কিলোমিটার বাংলাদেশের অধিকার আসা দরকার, সেটার ব্যাপারে বাংলাদেশ দর কষাকষি করার কথা, সেটার ব্যাপারে চাপ দেওয়ার কথা, সেটা না করে একতরফা ভাবে এই সুবিধাগুলি দেওয়া, এটা মনে হচ্ছে যে এগুলি ভারত তার নিজের ব্যবসা বাণিজ্যের জন্য যা যা দরকার সেগুলো বাংলাদেশের কাছে চাইছে, বাংলাদেশ দিচ্ছে, কিন্তু বাংলাদেশের দিক থেকে বাংলাদেশের যে প্রয়োজন, বাংলাদেশের যে দাবি, বাংলাদেশের যে অধিকার, সেগুলো নিয়ে কোনো রকম আলোচনা হচ্ছে বলেই মনে হচ্ছে না। তো এটা তো একটা খুবই উদ্বেগজনক পরিস্থিতি বলে আমি মনে করি।
সব মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের ভারত সফরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
চার দিনের সফরে তো বাংলাদেশের কিছুই প্রাপ্তি হয় নাই, বাংলাদেশের যেগুলো যে সমস্ত বিষয়গুলো সমস্যাগুলো সমাধান বা আলোচনা অন্তত হওয়া দরকার ছিল, যেমন সীমান্ত হত্যা অবিরাম চলছে সেটা বন্ধ হয় নাই, বাংলাদেশের যে পানি নদী এটা বাংলাদেশের জন্য প্রাণ, বাংলাদেশের নদী ভিত্তিক অঞ্চলে নদীর পানি প্রবাহের উপরে ভারতের যে অবিরাম প্রতিবন্ধকতা সেটার কোনো সমাধান হলো না, বাংলাদেশের ভারতে ব্যবসা বাণিজ্য করার জন্য, ভারতে বিনিয়োগ করার জন্য, ভারতের প্রবেশাধিকার, ভারতের কয়েক কিলোমিটার অঞ্চল পার হয়ে নেপাল এবং ভুটানের সাথে যে যোগাযোগ স্থাপন সেটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা টিকে থাকলো, তারপরে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কে আমরা দেখি জনগণ টু জনগণ, মানে ভারতের মানুষের সাথে বাংলাদেশের মানুষের যে যোগাযোগ, সেই যোগাযোগে মিডিয়ার যে যোগাযোগ হওয়ার কথা এবং অন্যান্য যোগাযোগ, সেটার মধ্যে প্রতিবন্ধকতা এখন পর্যন্ত প্রবলভাবে আছে। তার মানে হচ্ছে যে আলোচনাগুলো হয়েছে সেটা সম্পূর্ণ ভারতের কর্পোরেট ইন্টারেস্ট যেগুলো ছিল সেই সমস্ত কর্পোরেট ইন্টারেস্ট ফুলফিল করা ছাড়া আর কোনো ঘটনাই ঘটে নাই। সেই হিসেবে বাংলাদেশের যে দীর্ঘমেয়াদী যে অভিযোগগুলো আছে, যে সমস্যাগুলো আছে বা বাংলাদেশের যেগুলো পাওনা আছে, বাংলাদেশের যে অধিকারগুলো আছে সেটা কোনো রকম আলোচনার মধ্যে আসে নাই। সেটা হচ্ছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর একটা দায়িত্ব ছিল এবং সেই দায়িত্বের কোনো প্রতিফলন আমরা এই চার দিনের সফরে দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে আমাদের জন্য খুবই দুশ্চিন্তার বিষয়।
আনু মোহাম্মদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন থাকতে পারে।
যুক্তরাষ্ট্র সরকার এই প্রথম স্পর্শকাতর অস্ত্র প্রসার সম্পর্কিত কর্মকাণ্ডে নিয়োজিত থাকবার জন্য ইরানের স্পেস এজেন্সি এবং অন্যান্য দুটি গবেষণা কেন্দ্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এই নিষেধাজ্ঞা আরোপ করার পর এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে তার মহাকাশ উড্ডয়ন কর্মসূচির ছত্রছায় ব্যালিস্টিক মিসাইল কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া বরদাস্ত করবে না। ইরান 29 আগস্ট মহাকাশে একটি মহাকাশ যান উড্ডয়নের যে প্রয়াস চালায় তাতেই এই হুমকির গভীরতা স্পষ্ট হয়ে উঠেছে। এসব শনাক্তকরণ ইরানের মহাকাশ কার্যক্রমকে সহযোগিতাকারী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্প্রদায়ের জন্য হুঁশিয়ারি বার্তা পৌঁছাবে, কারণ এদের সহযোগিতায় ইরান পরমাণু অস্ত্র বহনকারী ব্যবস্থা উদ্ভাবনে সক্ষম হতে পারে। পররাষ্ট্র দপ্তরে জানায়, ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণে যে প্রযুক্তির ব্যবহার হয়, মহাকাশ উৎক্ষেপণ যান ওই একই ধরনের বিনিময় বা আদান প্রদান যোগ্য প্রযুক্তি ব্যবহার করে থাকে। ইরানের অসামরিক মহাকাশ যানের পরীক্ষা ও তার উন্নয়ন সম্পর্কিত তৎপরতা ICBM উন্নয়নের ক্ষেত্রে যে নানাবিধ প্রযুক্তির প্রয়োজন পড়ে সেই অভিজ্ঞতা আহরণে সহায়ক হবে। 2018 সালের ইরানের JCPOA পরমাণু চুক্তি থেকে প্রত্যাহার করে নেবার পর যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপ সৃষ্টির লক্ষ্যে ইরানের মহাকাশ কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ইরান সরকারকে অস্থিতিশীল কর্মতৎপরতা চালানোর অর্থ সম্পদ অস্বীকার করতে এবং নতুন একটি সমন্বিত চুক্তি সম্পাদনে উদ্বুদ্ধ করতে, যাতে তাদের পুরো নিন্দনীয় তৎপরতার সমাধান খুঁজে পাওয়া যায়, সেই লক্ষ্যে এসব নিষেধাজ্ঞা ইরানের আর্থিক, সামরিক, জাহাজ চলাচল ও জ্বালানি খাতকে লক্ষ্যবস্তু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেই জানিয়েছেন, সঠিক সময়ে যুক্তরাষ্ট্র ইরানের নেতাদের সঙ্গে আলোচনা চালাতে প্রস্তুত থাকবে।
Iran is not the same country it was 2.5 years ago, that I can tell you.
তারা আলোচনা চালাতে আগ্রহী, তারা চুক্তি করতেও আগ্রহী। ইরান আড়াই বছর আগের সেই ইরান আর নেই। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বিষাদ সম্ভাবনার দেশ ইরান। আমার মনে হয় সেই অপার সম্ভাবনার স্বাদ তারা খুঁজে পেতে চায়।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। বিশ্ব ডাক ব্যবস্থা নিয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা লিসা শ্লাইনের প্রতিবেদন থেকে জানাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
বিশ্বব্যাপী ডাক ইউনিয়ন সংস্থা হুঁশিয়ারি দিয়ে বলেছে যে যুক্তরাষ্ট্র যদি জাতিসংঘের সংস্থা ইউনিভার্সাল ডাক ইউনিয়ন থেকে সরে দাঁড়ায়, তবে বিশ্বব্যাপী ডাক ব্যবস্থা এক বিরাট ধরনের বিঘ্নের সম্মুখীন হবে এবং এই ডাক ব্যবস্থা বিঘ্নিত হবার ফলে এই পরিষেবার মূল্য বৃদ্ধি হবারও যথেষ্ট ঝুঁকি রয়েছে। চীন একটি উন্নয়নশীল দেশ হিসেবে বিবেচিত হলেও কিন্তু তাদের ডাকের খরচের হার যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সচিব বিশর হোসেন বলেন,
ইউনিয়ন US is a very major player of the union. The economy is very big and many countries have a huge traffic postal and packets traffic with United States.
একটি বৈঠক করে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতিসংঘের সংস্থা ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকার ব্যবস্থাটার একটা সমাধান করতে হবে, কেননা এই ইউপিএ সংস্থাটিকে যুক্তরাষ্ট্রের অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই দেশের অর্থনীতি উন্নত হওয়ার ফলে অনেক দেশের সঙ্গেই এদের ডাক বিনিময়ের ব্যবস্থা রয়েছে। সুতরাং ইউপিএ থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসার অর্থ হল যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের পরিষেবা ব্যবস্থা ব্যাহত হওয়ার যথেষ্ট সম্ভাবনা। তিনি আরো বলেন, এই ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন থেকে কোনো দেশ বার হয়ে যাওয়ার অর্থ হল যে জাতিসংঘের বিশ্বব্যাপী ডাক ব্যবস্থার তালিকা থেকে সেই দেশটির নাম পড়ে যায়, অর্থাৎ সেই দেশটির আর কোনো অস্তিত্বই থাকে না ডাক ব্যবস্থায়। এ বিষয়ে তিনটি আলাদা আলাদা প্রস্তাব রয়েছে। এর মধ্যে একটি প্রস্তাব অনুযায়ী যে কোনো দেশ তাদের নিজস্ব ডাকের হার ধার্য করতে সক্ষম হবে। রাষ্ট্রপতি সহকারী এবং বাণিজ্য ও উৎপাদন অফিসের নীতি পরিচালক পিটার নাভারো যুক্তরাষ্ট্রের তরফে প্রতিনিধি দলের প্রধান। তিনি এই মতে আরো সম্মত যে এই বিকল্পের ফলে স্বল্প মেয়াদী কিছু বিঘ্ন ঘটতে পারে, তবে তিনি বলেন যে পরিবর্তন অনেকদিন আগেই হওয়া উচিত ছিল সেটিকে সম্পন্ন করার জন্য সব থেকে দ্রুততম এবং সব দিক দিয়ে নিখুঁত করার এটাই সব থেকে কার্যকরী উপায়। মিস্টার হুসেন ভয়েস অফ আমেরিকাকে বলেন যে যদি যুক্তরাষ্ট্র ইউপিইউ অর্থাৎ ডাক সংস্থা থেকে বেরিয়ে যায়, তাহলে তার একটা নেতিবাচক প্রভাব অবশ্যই পড়বে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এটির জন্য কিন্তু যথেষ্ট অর্থ ব্যয় করতে হবে। মিস্টার হুসেন আরো বলেন,
Union, all the services and all the standards and the rules that govern the
যে মুহূর্তে একটি দেশ এই ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সঙ্গে সেই দেশের চুক্তির থেকে সরে আসবে, সঙ্গে সঙ্গে কিন্তু 145 বছরেরও বেশি সময় ধরে সেই সব দেশগুলি যে উন্নত শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী মানদণ্ড ধার্য করেছিল এবং নানা ধরনের বিধি ব্যবস্থার সাহায্যে ডাক সরবরাহের কাজ করছিল, সেই সব ব্যবস্থাগুলি কোনোটাই আর কার্যকরী হবে না। তিনি আরও বলেন, যেসব দেশ এই চুক্তিটি ছেড়ে দিয়েছে তারা ইউনিয়নের ডাক কোড এবং সিস্টেম ব্যবহার করে আর কোনো চিঠি, প্যাকেট বা পার্সেল বিনিময় করতে পারবেন না। হুসেন আরও বলছেন যে যুক্তরাষ্ট্রকে 192টি দেশের সাথে বিভিন্ন দ্বিপার্শ্বীয় চুক্তি করতে হবে এই ডাক ব্যবস্থা চালু রাখার জন্য। উচ্চতর হারে যুক্তরাষ্ট্রকে মেল সরবরাহ করতে দেশগুলিকে অন্যান্য চ্যানেল ব্যবহার করতে হতে পারে এবং এর খরচ কিন্তু জনসাধারণকেই পোহাতে হবে।
পশ্চিমবঙ্গে দুর্গোৎসব উপলক্ষে ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া 3 দিন যাত্রীদের বাঙালি খাবার পরিবেশন করবে। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
দুর্গাপুজো একান্তভাবেই হিন্দু বাঙালিদের আনন্দ অনুষ্ঠান। আজ সপ্তমী, কাল অষ্টমী আর পরশু নবমী। দুর্গাপুজোর এই 3 দিন এই মহোৎসব উপলক্ষে আশ মিটিয়ে খাওয়া দাওয়া চলে এবং বলাই বাহুল্য তা মূলত বাঙালি খাবার। বেশ কিছু বছর ধরে সারা ভারতে বাঙালি খাবার জনপ্রিয় হয়ে উঠেছে। কলকাতায় তো বটেই, দেশের নানা শহরে একের পর এক বাঙালি রেস্তোরাঁ খোলাই তার প্রমাণ। এবার এয়ার ইন্ডিয়ার যাত্রীরা সেই খাবারের স্বাদ পাবেন। এই প্রথম, আজ থেকে শুরু হয়েছে, নবমীর দিন পর্যন্ত কলকাতা থেকে ভারতের প্রতিটি শহরে তো বটেই বিদেশগামী এয়ার ইন্ডিয়ার উড়ানেও দুপুর, বিকেল, রাতে দেওয়া হবে লুচি বা ভাত বা পোলাও, সোনামুগের ডাল, কষা মাংস বা মুরগি, রুই মাছের কালিয়া, ভাপা ভেটকি, মোচা ঘণ্ট, ফুলকপির ডালনা, আমের চাটনি, মিষ্টি দই, রাজভোগ, সন্দেশ, ছানার জিলিপি আর পান। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবার মিতালি। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার এখন রয়েছেন কক্সবাজারে, আর সেখান থেকেই তিনি পরিবেশন করছেন এবারের মিতালি।
মিতালির আসর থেকে ভয়েস অফ আমেরিকার শ্রোতা দর্শকদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকের মিতালি কিছুটা ব্যতিক্রম ধর্মী। আজকে ভয়েস অফ আমেরিকার স্টুডিও নয়, কক্সবাজারের ফ্যান ক্লাবের এক বিরাট সমাবেশের মাঠ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রোকেয়া হায়দার, আর এখানে রয়েছেন এই কক্সবাজার ফ্যান ক্লাবের সভাপতি। আপনি আপনার পরিচয় দিয়ে বলুন, আজকের এই আয়োজন কেন করলেন, কিভাবে করলেন?
ধন্যবাদ। আমি খালেদা বেগম, আমি কক্সবাজারের ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের শ্রোতা দর্শকদের এই অনুষ্ঠানের সভাপতি। এবং আমরা এখানে যেহেতু শুনেছি রোকেয়া আপা আসবেন এবং এই অপরচুনিটিটা আমরা হারাতে চাই নাই, আমরা তাকে আপাকে উদ্দেশ্য করেই আমরা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের জনগোষ্ঠী নিয়ে, যেমন আপনার নারী জনগোষ্ঠী, তারপরে রাজনৈতিক, তারপরে ব্যবসায়িক, সাংবাদিক এবং আমাদের বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিদের নিয়ে আমরা আজকে এই আয়োজনটা করেছি। যদিও আমাদের অল্প সময়ের আয়োজন ছিল এবং এই আয়োজনে কিন্তু সবাই সাড়া দিয়েছেন, এবং এই আয়োজনটা আমার কাছে মনে হচ্ছে অল্প সময়ে আমাদের জন্য খুব চমৎকার একটা জিনিস আমরা পেয়েছি। এবং যারা এখানে আলোচনা করবেন তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরবেন এই আশা নিয়ে যে এই কথাগুলা, যে রোকেয়ার কথা যেমন সারা বিশ্ব শুনে, ঠিক একইভাবে আজকের কথাগুলা এই কক্সবাজারের জেলা পরিষদ মিলন আয়োজন থেকে যে অনুষ্ঠানটা হচ্ছে সারা বিশ্ব আজকে সেটা শুনতেছে। সেজন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মনে করি আজকে আমাদের যে আয়োজন সেটা সাফল্যমণ্ডিত হবে এবং যারা বক্তব্য রাখবেন তারা তাদের পক্ষ থেকে যা কিছু বলার, যা কিছু চাওয়ার, যা কিছু পাওয়ার না পাওয়ার সব কথাগুলো বলবেন। ধন্যবাদ
আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা শুরু করছি। আমি প্রথমেই বলে নেবো যে যাদের কাছে আমি আসবো টেলিফোনটি নিয়ে খুব সংক্ষেপে বলবেন, কারণ আমাদের হাতে তো 10-12 মিনিট সময় থাকে। তো আমি, আপনি বক্তব্য রাখছিলেন কিছুক্ষণ আগে, আপনি আপনার নাম বলে খুব সংক্ষেপে বলুন, আপনি যখন পরে বলবেন তখন আমরা বিস্তারিত শুনবো। এখন শুধু ভয়েস অফ আমেরিকার রেডিও এবং ফেসবুক লাইভ এর মাধ্যমে।
আসসালামাইকুম, আমি অলকা অধিকারী, আমি ভয়েস অফ আমেরিকার একজন ভক্ত। আমি এই এখন একটু নারী শিক্ষা নিয়ে কথা বলবো। উপকূলীয় নারী যারা আমাদের সমাজের একটা বড় অংশ, আমরা জানি যে কোন উন্নয়নই পরিপূর্ণতা লাভ পায় না যখন সেটা নারী সামাজিক এবং অর্থনৈতিক ভাবে তার স্বীকৃতি না পায়। আমাদের এই উপকূলীয় অঞ্চলের একটা বিরাট একটা অংশ নারী সমাজ নারী গোষ্ঠী পিছিয়েছে। এই নারী গোষ্ঠীকে আমরা যদি তাদেরকে ক্ষমতায়ন করতে পারি তাহলে আমাদের উন্নয়নে অনেকটা তারা অংশদার লাভ করতে পারবে। নারী ক্ষমতায়নের জন্য নারী শিক্ষা উন্নয়ন করা দরকার, সমাজের যে অর্থনৈতিক কাজগুলো আছে সেই কাজগুলোকে নারীদের স্বীকৃতি দেওয়া দরকার, ঘরোয়া যে কাজগুলো আছে সেই কাজগুলোতে নারীদের অর্থনৈতিক কার্যকলাপ হিসেবে স্বীকৃতি দেওয়া দরকার। তো আমি মনে করি যে এবং আমি মনে করি এবং বিশ্বাস করি যে ভয়েস অফ আমেরিকা পৃথিবীর মানে সর্বস্বীকৃত এবং প্রতিষ্ঠিত একটা মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমে যদি নারী ক্ষমতায়নের কাজগুলো প্রচার করা হয় তাহলে আমাদের রাষ্ট্র ব্যবস্থা স্বীকৃতি দেবে, এটা আমি আশা করি। ধন্যবাদ সবাই,
অনেক অনেক ধন্যবাদ। আরিফ এখানে আছেন, দীর্ঘদিন ধরে তিনি ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাবই করেন না, যুব উন্নয়নে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তো আরিফ আজকে এখানে উপস্থিত এবং আমি জানি যে আরিফ আপনি এই আয়োজনে বিরাট একটা ভূমিকা পালন করছেন আজকেও। আরিফ, শ্রোতা দর্শককে কি বলতে চান?
ধন্যবাদ। প্রায় 30 বছর ধরে ভয়েস অফ আমেরিকার একজন ভক্ত শ্রোতা দর্শক হিসাবে আছি এবং আজীবন থাকবো। ভয়েস অফ আমেরিকাকে ভালোবাসি এই জন্যই যে এটি আসলে গণমানুষের কথা বলে এবং বিশেষ করে আমাদের যখন আমরা খুব দুর্যোগপূর্ণ সময় কাটাই, সেটা প্রাকৃতিকগতভাবে হতে পারে, রাজনৈতিকভাবে হতে পারে, তো আমরা দেখেছি ভয়েস অফ আমেরিকাতেও দায়িত্বশীল ভূমিকা পালন করে। এবং আমি যদি একজন উন্নয়ন করি, আমরা সবসময় চাই যে উন্নয়নের সমস্যা যেসব কার্যক্রম গুলো আছে সেগুলি ভয়েস অফ আমেরিকার মাধ্যমে প্রচার হবে। এবং আমরা আজকে এই শ্রোতাদের এই সমাবেশে আমরা যে সংঘ শক্তি দেখতে পেয়েছি, এটি আসলে প্রমাণ করে যে ভয়েস অফ আমেরিকা শুধুমাত্র একটি গণমাধ্যম না, এটি একই সাথে কিন্তু একটা উন্নয়নমূলক প্রতিষ্ঠান। তো আমরা চাই যে ভয়েস অফ আমেরিকার এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
ধন্যবাদ। এখানে আসলে দেখতে খুব ভালো লাগছে যে 50 জনেরও বেশি বোধ হয় এখানে আজকে এসেছেন, কালেজা টাইপে হবে এবং হ্যাঁ তার বেশি হবে। আর এই সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে গেল অনেকে উঠে নামাজ পড়তে গেলেন, দেখলাম আবার ফিরে এসেছেন, খুবই চমৎকার লাগছে। খুব সংক্ষেপে কি বলতে চান আজকে?
ধন্যবাদ আপা আপনাকে। আমি হোসনে আরা রেখা, আমি কাজ করছি কক্সবাজারে। আসলে আমরা কাজ করছি মূলত হচ্ছে মানব পাচার প্রতিরোধে। এখানে কাজ করতে গিয়ে দীর্ঘ 10 বছরে আসলে কক্সবাজারে মানব পাচারের যে পরিস্থিতি সেটা একটা সময়ে এসে 2015-তে আমাদের যখন গণকবরটা উত্তোলিত হয়েছিল, এরপরে আসলে যে পরিস্থিতিটা অনেকটুকু উন্নয়নের একটা মাত্রার দিকে যাচ্ছিল, পরে যখন আমাদের 2017-তে এসে বাংলাদেশে যখন মায়ানমার থেকে প্রত্যাবর্তিত রোহিঙ্গা জনগোষ্ঠী যখন এসেছে, একটা সময় আসলে মানব পাচারকারী চক্র অনেক বেশি শক্তিশালী ভূমিকা তখন শুরু করেছে। ওই ফলশ্রুতিতে আসলে কক্সবাজার অঞ্চলে বর্তমানে মানব পাচারের রেশিওটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তবে যেটা আশার আলো আমরা বলবো, আমরা যদিও মানব পাচারের ক্ষেত্রে বিশ্বের যেই র্যাঙ্কিং এ যে জায়গাটা আছে সেখানে আমরা টু ওয়াচ লিস্টে আছি, থার্ড ইয়ারে আছি। আমাদের সকলের চেষ্টা এবং বাংলাদেশ গভর্নমেন্টও একনিষ্ঠ একটা চেষ্টা হচ্ছে, অনেকগুলো অ্যাক্টিভিটিতে আমরা কাজ করছি, অনেকগুলো জায়গায় নক করা হয়েছে যেখান থেকে আমরা টিয়ার টু তে সরাসরি যেন উন্নয়ন করতে পারি এবং সেই উন্নয়নের ধারা যেন আমরা সবাই মিলে অব্যাহত রাখতে পারি। আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি, অনেক ধন্যবাদ। আমরা শ্রোতা দর্শকদের আরেকজনের কাছে নিয়ে যাচ্ছি।
ধন্যবাদ আপাকে, সেসাথে ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে। আমার নাম বিশ্বজিৎ ভৌমিক, আমি একজন আইনজীবী কক্সবাজার জেলায়। আমি একটা সুনির্দিষ্ট বিষয়ে আলোকপাত করতে চাইতেছি, এটা হচ্ছে কক্সবাজার উপকূলীয় অঞ্চলে যে শিশুর আগামী দিনের ভবিষ্যৎ সেই শিশুদের বিশাল অংশ কিন্তু সুক্ষী উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, যাদের শিক্ষা জীবন মান উন্নয়নের কোনো ব্যবস্থাই নেই। তো আমি ভয়েস অফ আমেরিকার আজকের এই ফোরামে আমি অনুরোধ জানাবো যদি ভয়েস অফ আমেরিকা থেকে ওই বিষয়ের উপর সুনির্দিষ্ট ভাবে কোনো প্রতিবেদন প্রচার করা হয় তাহলে যেটা আমাদের সর্বমহলে গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ সবাইকে।
আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন, আমি আছি কক্সবাজারের মহেশখালী থেকে, সংবাদ মাধ্যম এবং মানুষের অধিকার নিয়ে কাজ করি। আমি ভয়েস অফ আমেরিকার শ্রোতা এবং দর্শক, এই শ্রোতা ও দর্শক হওয়ার পেছনে আমার মূল কারণটা হচ্ছে আমার সহকর্মী মহাজন হোসেন সাকিব, তার প্রতিবেদন গুলো তার সংবাদ দেখার জন্য আমি আরো বেশি ভয়েস অফ আমেরিকার সাথে যুক্ত। আমি সরাসরি চলে যাবো, যেহেতু আমাদের মহেশখালীতে সরকারি মেগা প্রকল্প হচ্ছে, মেগা প্রকল্প করতে গিয়ে মানুষের সাধারণ মানুষের অধিকার খর্ব হচ্ছে, মানুষ ক্ষতিপূরণ ঠিক মতো পাচ্ছে না, উচ্ছিক্ষিত পরিবার পুনর্বাসন হচ্ছে না, সর্বোপরি নারীদের শিশুদের স্বাস্থ্য যুগের মতো অনেক ঘটনা ঘটছে, অনেকে উচ্ছেদ হয়ে বিভিন্ন এলাকায় চলে গেছে। যদি ভয়েস অফ আমেরিকা হচ্ছে অন্য সংবাদ মাধ্যমের থেকে, যখন আমরা ভয়েস অফ আমেরিকার সংবাদকে বিশ্বাস করি, বিশ্বাস থেকে শ্রোতা দর্শক বেড়ে যায়। আমি চাইব আমাদের ওই এলাকার সংবাদগুলো যেন ভয়েস অফ আমেরিকাতে স্থান পায়। এই প্রত্যাশা করে ভয়েস অফ আমেরিকা ধন্যবাদ, এবং আজকে এই জেতেকে ধন্যবাদ জানাচ্ছি।
আশা করব আগামীতে আমরা এই সব বিষয়ের উপর অবশ্যই আলোকপাত করব। আসসালামু আলাইকুম, আমি রোজিনা আক্তার, আমি ভয়েস অফ আমেরিকার একজন শ্রোতা। আমি যুব ফোরাম থেকে আসছি, আমি যুবদের সাথে কাজ করি। স্বাধীনতার পর দেশের 80% মানুষের জন্ম হয়েছে, তদমধ্যে দেশে 10 কোটি ভোটারের মধ্যে 3 কোটি 10 কোটি মানুষের মধ্যে 3 কোটি নতুন ভোটার হয়েছে। এটি দেশের মোট ভোটারের প্রায় 30%, অর্থাৎ 3 জনের মধ্যে একজন যুবক। তাই সরকারের নীতি নির্ধারণী করছে এই নতুন ভোটারদের তথা যুবকদের প্রত্যাশে প্রতিফলন থাকতে হবে। যুব সমাজ যাতে রাষ্ট্রীয় আত্মসামাজিক উন্নয়নে যুব সমাজের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় যুব প্রতিনিধিত্বের গুরুত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃক যদি প্রচার করা হয়, তাহলে যুব সমাজ অনেক অনুপ্রাণিত হবে। ধন্যবাদ।
অত্যন্ত মানে সময় উপযোগী একটি বক্তব্য রেখেছেন।
আমরা অনেকের কথাই হয়তো এই মুহূর্তে ভয়েস অফ আমেরিকার মাধ্যমে শোনাতে পারবো না, কিন্তু দু একদিন আছেন, তাদের সংক্ষিপ্ত বক্তব্য শুনে আমি আপনাদেরকে বলবো যে আগামীতে এই আয়োজনে বিস্তারিত আপনাকে শোনাবো। আপনার নাম?
ধন্যবাদ বাবা। আমার নাম নাজমুল গত রানী, আমি একজন রাজনৈতিক কর্মী। আমি বেসিক্যালি ভয়েস অফ আমেরিকাকে ধন্যবাদ জানাতে চাই যে আসলে বাংলাদেশের মধ্যে আপনারা যেভাবে প্রচার প্রসার চালাচ্ছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড সবকিছুর ক্ষেত্রে রাজনৈতিক উত্থান পতনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনারা যেভাবে আলোকপাত করছেন, তাতে আমরা রাজনৈতিক কর্মী হিসেবে অনেক অনেক উপকৃত হই, এবং সাধারণ মানুষের কাছেও ভয়েস অফ আমেরিকার গ্রহণযোগ্যতায় বিভিন্ন মেসেজ সাধারণ মানুষের কাছেও যাচ্ছেন। তো আমি আজকের এই অনুষ্ঠানে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানতে চাচ্ছি। আমরা যারা ভয়েস অফ আমেরিকার নিয়মিত শ্রোতা, আজকে আমাদের একটা মতামত প্রকাশে একটা উপলক্ষ্য দিয়েছি, তার জন্য আপনাকে ধন্যবাদ। এবং সেই সাথে সাথে আমি একটু বলতে চাই যে ভয়েস অফ আমেরিকা বাংলাদেশ এবং বিশ্বের সাথে সেতু বন্ধন হিসেবে কাজ করবে, এবং বাংলাদেশকে আগামী দিনে আরো উত্তরোত্তর উন্নতিতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভয়েস অফ আমেরিকা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, এটা আশাবাদ করছি। ধন্যবাদ।
আপনারা সবাই এখানে সমবেত হয়েছেন, ভাই আপনি সবশেষে আপনার কাছ থেকে শুনতে চাই এবং তারপরে আমি বাকি শ্রোতাদের কাছে যাব মুখোমুখি।
আসসালামু আলাইকুম, আমি ভয়েস অফ আমেরিকা কক্সবাজার ফান ক্লাবের ভাইস চেয়ারম্যান বলছি। আমার নাম দিদারুল আলম রাশেদ, আর পাশাপাশি আমি একটা বেসরকারি সংস্থা কক্সবাজার নোংরে কাজ করি। আর আমরা সবাই জানি যে কি বাংলাদেশে কক্সবাজার খুবই আলোচিত, আর আলোচিত সাথে সাথে সমালোচিত পাশাপাশি আমরা এখানে যারা এখানে থাকি সবাই খুবই উৎকণ্ঠার মধ্যে থাকি। তো আমাদের আস্থার জায়গা হচ্ছে ভয়েস অফ আমেরিকা, যেটা দীর্ঘ যুগ বেশ কয়েক যুগ ধরেই সেটা তারা প্রমাণিত করে যাচ্ছে, এখনো সেই জায়গাতেই আছে। আমরা চাইবো কক্সবাজার যেহেতু এতটা আলোচিত, আমরা চাইবো কক্সবাজারের একটা আলাদা একটা অংশ যেন রাখা হয় ভয়েস অফ আমেরিকাতে, যেখানে আমরা কক্সবাজারের মানুষ যে উৎকণ্ঠা নিয়ে বাস করি সেই উৎকণ্ঠা যেন লাঘব হয়। পাশাপাশি আমি যে সংগঠনে কাজ করি, সংগঠনটি হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের প্রথম মাদক বিরোধী সংগঠন। তো আমরা আরেকটা বিষয়ে খুবই চিন্তিত, অভিভাবকরা খুবই চিন্তিত, মাদকের শৈলাবাস আমাদের দেশ, আর সেটার জন্য আমরা কক্সবাজার বাসীরা নিত্য আমরা বিভিন্ন ধরনের আমরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছি। আমরা এখান থেকে মুক্তি পেতে চাই, আমরা ভয়েস অফ আমেরিকার সহযোগিতা চাই। ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা দর্শক, আজকে মিতালী রাশোর কক্সবাজার থেকে এই মুহূর্তে শেষ করে বিদায় চাইছি, তবে আগামীতে আমাদের সংবাদদাতারা এখান থেকে আপনাদের বিস্তারিত শোনাবেন আজকের এই আয়োজনে শেষ পর্যন্ত কে কি বক্তব্য রাখলেন, কার কি মনের ইচ্ছা, সেগুলো আপনাদের আগামীতে শোনাবো। রোকেয়া হায়দার, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
বাংলাদেশের সুপরিচিত জাদুশিল্পী জুয়েল আইস কিছুদিন আগেই আমেরিকা এসেছিলেন, সে সময় তার জীবন এবং কাজ নিয়ে কথা বলেছেন আমাদের ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি আবু নাসির রাজীব।
জুয়েল আইস, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আপনি কোথায় বেড়ে উঠেছেন এবং আপনার ছেলেবেলা সম্পর্কে আমাদের কিছু বলেন।
আমি তো বাংলাদেশের পিরোজপুর, বরিশাল ছিল তখন, এখন পিরোজপুর জেলার সমুদ্রঘাটি গ্রামে আমার জন্ম হয়েছিল। তারপরে ওখান থেকে পিরোজপুর শহরে গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করেছি, কলেজেও ওখানে পড়েছি, তারপরে আবার ইউনিভার্সিটি ঢাকাতে।
আপনি তো শহর এবং গ্রাম দু জায়গাতেই বেড়ে উঠেছেন, আপনার এই বেড়ে ওঠার পেছনে কোন জায়গাটা বেশি ভূমিকা রেখেছে, শহর না গ্রাম?
আসলে যারা গ্রামে জন্মেছে এবং গ্রামে বড় হয়েছে তারা ছাড়া এই জিনিসটা বুঝবে না, গ্রাম যে কি বিশাল ব্যাপার, কি গভীর। গ্রাম হচ্ছে শিকড়ের মতো, অর্থাৎ একটা গাছ ওপর থেকে যতই ঝাঁকড়া লাগুক শিকড় যদি খুব ভালোভাবে গাড়ে তাহলে সেই গাছটা খুব শক্ত হয়। তো আমি মনে করি যে গ্রাম আমাকে সবচেয়ে বেশি দিয়েছে। শহরে আমি ফল দিয়েছি, ফুল দিয়েছি, কিন্তু রস নিয়েছি গ্রাম থেকে।
আপনার জীবন সম্পর্কে পড়ছিলাম, আমি দেখলাম যে আপনি পড়াশোনার শেষে শহর থেকে আবার গ্রামে ফিরে গেলেন, এটা বোধহয় মুক্তিযুদ্ধের পরে?
পরে, হ্যাঁ। আমার মুক্তিযুদ্ধে যেহেতু আমি সরাসরি অংশগ্রহণ করেছিলাম তো আমার মনে হয়েছিল যে মুক্তিযুদ্ধের যে ফসল সেটা যদি আমাদের ঘরে তুলতে হয় তাহলে আমাদের শিক্ষার দিকে নজর দিতে হবে। তো শিক্ষা কোথায় হবে সেটাও আমি একটু আগে বললাম যে গ্রাম, গ্রাম আমার কাছে এতই ইম্পর্ট্যান্ট যে আমরা বাইরের চাকচিক্য শহরে দেখি ঠিকই, কিন্তু আমাদের সব কিছুই শেকড়টা গ্রামে। অত যদি ভালো কিছু করতে হয় পানি ঢালতে হবে গাছের শেকড়ে, তাই আমি গ্রামে চলে গেছি।
সরাসরি মুক্তিযুদ্ধে আপনি অংশগ্রহণ করেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে আপনার প্রচুর অবদান রয়েছে, সে বিষয়ে আমরা কথা বলবো একটু পরের দিকে। তার আগে আপনি মূলত যে পরিচয়ে আমাদের সবার কাছে পরিচিত একজন জাদু শিল্পী, সেই জাদু নিয়ে একটু কথা বলি। জাদু আপনি কবে থেকে শেখা শুরু করলেন?
এটা খুব ছোটোবেলাতেই আমার ভালো লেগে গিয়েছিলো। একবার সার্কাস দেখতে গিয়েছিলাম, স্কুলে তখনও পড়ি না, তো সব ভালো লাগছিল, কিন্তু হঠাৎ দেখি ম্যাজিকটা খুবই আমাকে আকৃষ্ট করলো এবং ম্যাজিকের সঙ্গে আমি রূপকথার মিলটা পেতাম। কারণ ছোটোবেলাতে যে গল্পগুলো ছিল সেই গল্পগুলো কিন্তু মূলত রূপকথার গল্প, উপন্যাসের গল্প তো নয়, সেগুলো ছিল এই রাক্ষস খক্ষস, তারপরে পরি উড়ে যাচ্ছে, অদৃশ্য হচ্ছে, এইসব তো এসব কিছুই আমি লিঙ্ক করতে পারলাম ম্যাজিকের সঙ্গে, ওটাই আমার ভালো লাগলো প্রথম শৈশবে।
কারো কাছ থেকে জাদু শিখেছিলেন শৈশবে নাকি পরে প্রাতিষ্ঠানিক শিখেছেন?
ওইভাবে করে শেখার সুযোগ হয়নি।
নিজে নিজে জাদু শেখা শুরু করলেন নাকি?
মূলত নিজে নিজে, মূলত নিজে নিজে।
আপনি খুব ভালো ছবি আঁকেন, এখনও কি ছবি আঁকছেন?
ছবি ওরকম যে এখনও প্রফেশনালি আঁকছি তা নয়, কিন্তু আমি দেখেছি যে শ্রমের ফসল কখনোই পচে যায় না, নষ্ট হয় না। অতএব আমি যে ম্যাজিক করি, ম্যাজিকের মধ্যে আমার ছবি আঁকার কাজ আছে। আমার যে প্রপসগুলো আমি তৈরি করি সেগুলো ইন্টারন্যাশনাল মানের হয়, কারণ ওই প্রপসই আমি কিন্তু আমেরিকাতে, জাপানে অথবা সিঙ্গাপুরে, জার্মানিতে, ইটালিতে আমি দেখাচ্ছি এবং সেখানে আমার ওই স্ট্যান্ডার্ডে দেখাতে হচ্ছে। অতএব আমার ডিজাইনগুলো সব আমি ডিজাইন করি। আমার যদি ছবি আঁকার সেই ক্ষমতাটা না থাকতো তাহলে কিন্তু এইটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের জিনিস হতো না। দুটো কাজ হচ্ছে, মানুষ এই দ্বিগুণ আনন্দ পাচ্ছে এবং এই আনন্দটা যখন দ্বিগুণ হয় তখন দ্বিগুণ না, তখন সহস্রগুণ হয়ে যায় মানুষের কাছে। এটা আমার বাঁশির ক্ষেত্রে তাই হয়েছে।
আপনি বাঁশির কথা বলছিলেন, আমাদের দর্শক শ্রোতাদের অনেকেই হয়তো জানেন না যে আপনি খুব ভালো বাঁশি বাজান, একসময় নিয়মিত বাঁশি বাজাতেন। বাঁশির প্রতি আগ্রহ আপনার কবে থেকে বা কীভাবে তৈরি হলো?
এটা খুব ছোটোবেলা থেকে, বাঁশির শব্দ শুনলে আমি মোহিত হয়ে যেতাম। ওই ইয়ে আছে না, নানা রকম মিথিকাল গল্প আছে না, রাধাকৃষ্ণ, রাধা কীরকম করেছে আমি জানি না, কিন্তু আমার অবস্থা রাধার মতোই ছিল। বাঁশি শুনলে আর স্থির থাকতে পারতাম না, যার জন্যে বাঁশিটা আমি খুব যত্ন করে শিখেছিলাম এবং একসময় ক্লাসিক্যাল বাঁশি বাজাতাম ঢাকা রেডিওতে। তো পরে তো ম্যাজিকে যখন এলাম তখন আর ওইভাবে করে সিরিয়াসলি বাজানো সম্ভব হয়নি। তারপরে অবশ্য আমি ইয়ে বিবিসি অথবা ভয়েস অফ আমেরিকাতেও কিন্তু বাঁশি বাজিয়েছি।
বাঁশি বাজিয়েছেন? আমাদের আমাদের ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার আমাকে বলছিলেন যে আপনি কি চমৎকার বাঁশি বাজিয়ে অনুষ্ঠান করতেন আমাদের জন্য।
থ্যাংক ইউ। না, রোকেয়া আপু আমার খুব প্রিয় একজন মানুষ।
আপনি তো মাল্টি ট্যালেন্টেড, আপনি জাদু শিল্পী, আপনি খুব ভালো বাঁশি বাজান, খুব ভালো ছবি আঁকেন, আপনি একসময় উচ্চাঙ্গ সঙ্গীত করতেন, আপনি একসময় বোধহয় ফিল্ম মেকিংয়ের উপর পড়াশোনা করেছেন, এই যে এত সবের মধ্যে শিল্পের কোন মাধ্যমকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন এবং সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন?
হয় কি, মানুষ তো শিল্প করে তার পৃথিবী দেখানোর জন্য, আমার পৃথিবী দেখো, তাই না? এটি তো হচ্ছে শিল্পের মূল কথা, নিজের প্রকাশ। এখন দেখা গেল, আমি যখন কলেজে বাঁশি বাজাতাম সবাই খুব উল্লাস করত, কিন্তু একসময় মনে হলো যে আরে আমি তো লতা মঙ্গেশকর বা মান্নাদের গাওয়া গানগুলো গাইছি, আমি ক্লাসিক্যাল বাজালে তো আমার নিজের মতো করে বাজাতে পারি। তো আমি যখন একদিন কলেজের প্রোগ্রামে ঠুংরি বাজালাম, দেখি মানুষ আর আকর্ষিত হচ্ছে না, পাশে পাশে ফিসফিস করছে। তখনই বুঝলাম যে এভাবে হবে না, আমার চলে যেতে হবে রেডিওতে। রেডিওতে যদি ক্লাসিক্যাল শুরু হয়, একদল কিন্তু সঙ্গে সঙ্গে রেডিও বন্ধ করে দিত,
অন্য চ্যানেল
অন্য চ্যানেল চলে যেত। এখন তো চ্যানেল অনেক আছে, সে সময় হয়তো বন্ধই করে দিত। যাই হোক, তো আমি ম্যাজিকের ক্ষেত্রে এসে দেখলাম যে একদম একটা ছোট্ট বাচ্চাও হা করে দেখছে, চিৎকার করে উঠছে যখন তার ক্লাইম্যাক্সটা আসছে। একই রকমভাবে মাঝবয়সী অথবা অনেক বয়স্ক একজন মানুষ, পুরুষ অথবা মেয়ে, সবাই এটাকে পছন্দ করছে। কিন্তু এই জিনিসটি কিন্তু আমার অন্য শিল্পগুলোর ক্ষেত্রে এটা সম্ভব ছিল না, এবং সব শিল্পকে আমি একীভূত করতে পারি ম্যাজিকে এনে, যেটা অন্য কিছুতে আমি ম্যাজিক তো বাসি দিতে নিতে পারবো না, ছবি আঁকাতে নিতে পারবো না, কিন্তু অন্যগুলো আমি কিন্তু এখানে মিলাতে পারবো ম্যাজিকে। সেই জন্য ম্যাজিকটা আমার কাছে সবচেয়ে প্রিয়।
ম্যাজিক যে একটা শিল্প হতে পারে এবং এত জনপ্রিয় একটা শিল্প হতে পারে, সেটা বাংলাদেশে বোধ হয় আপনার আগে কি অন্য কেউ প্রতিষ্ঠিত করতে পারেনি। এবং সে প্রসঙ্গে আমার আরেকটা প্রশ্ন মনে এলো যে ইদানিংকাল আমার মনে হচ্ছে কেন যেন জাদু শিল্পের প্রতি মানুষের আগ্রহের একটু ভাটা পড়েছে। কারণটা আমি এই কারণে বলছি যে এর আগে দেখতাম যে বিশেষ কোনো অনুষ্ঠান, ঈদের কোনো অনুষ্ঠান, টেলিভিশনে একটা কোনো বড় কোনো অনুষ্ঠান হওয়া মানেই হচ্ছে জাদুর একটা সেগমেন্ট থাকবে এবং সেখানে আপনি আসবেন। ছোটবেলায় আমরা অপেক্ষা করতাম যে কবে আনন্দমেলা হবে, সেই আনন্দমেলায় আপনার একটা সেগমেন্ট থাকবে। এখনকার সেই অনুষ্ঠানগুলোতে সেরকম দেখি না।
না, হয় কি, তখন চ্যানেল ছিল মোটে একটা, বিটিভি, অতএব যাই করতাম মানুষ দেখতেন, আর যখনই ভালো হতো মানুষ মাথায় নিয়ে নাচতেন, এরকম অবস্থা ছিল। এখন হচ্ছে কি, অসংখ্য চ্যানেল হয়ে গেছে, চ্যানেল ওইভাবে করে দেখে না লোকজন, আর বিজ্ঞাপন এত পরিমাণে হয়েছে যে দুই তিন মিনিটের একটু অনুষ্ঠান হয়ে তারপরে চলে গেল বিজ্ঞাপনে, এখনই আসছি বলে ওই এখনই আর হয় না। আর ওই ঈদের প্রোগ্রাম প্রোগ্রামে তো এখনই মানে হচ্ছে 10-15 মিনিট পরে আবার এতটুকু এলো, আবার এলো, ওই যে মানুষ অন্য চ্যানেলে চলে গেলো আর ওখানে ভুলে।
আগে আসলে অনুষ্ঠানের মাঝে বিজ্ঞাপন হতো, এখন বিজ্ঞাপনের মাঝে অনুষ্ঠান হয়।
এক্স্যাক্টলি।
আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আপনি সরাসরি অংশগ্রহণ করেছেন, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি কোন প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন, আর আজকের যে বাংলাদেশ, 1971 সালে আপনি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ কি আপনি পেয়েছেন?
একটা জিনিস তো অস্বীকার করার কোনো উপায় নাই যে এই বাংলাদেশ না হলে, আমি যদি আজকে পূর্ব পাকিস্তানের একটা মানুষ থাকতাম, নাগরিক থাকতাম, তাহলে এই আমেরিকাতে আপনার সঙ্গে আমার এরকম দেখা হতো না, ভয়েস অফ আমেরিকাতে আমার ইন্টারভিউ হতো না। সিম্পল, আমি এই যে আমেরিকায় ওদিকে সুইডেন যাচ্ছি, আবার তারপরে জাপান যাব, অস্ট্রেলিয়াতে যাচ্ছি, পৃথিবী এখন আমার দেখা, এর কিছুই আমার হতো না। আমি কোনো একটা চাকরির জন্যে খোঁজাখুঁজি করতাম, ছোটোখাটো একটা চাকরি পেলেও পেতে পারতাম, ওইভাবে করে জীবিকা চলত। অতএব আমি বলবো যে আমরা তো এই সব চিন্তাও করিনি, কিন্তু আমি বলবো যে আমি আশার চাইতে বেশি পেয়েছি। প্রথমত হচ্ছে যে আজকে আমি বাড়তি জীবন উপভোগ করেছি, কারণ 71-এ এমন সমস্ত ঘটনার সম্মুখীন হয়েছি যে সেই সময় মরে যাওয়া আমার কথা ছিল, আমার সঙ্গের লোকটা মরেছে, আমার অন্যান্য বন্ধুরা মরেছে,
আপনার নিজেও পায়ে গ্যাঙ্গিন হয়ে গেছিল।
হ্যাঁ, আমি না মরে যে বেঁচে আছি এটাও একটা বিরাট ব্যাপার। তারপরে আমার সময় মুক্তিযুদ্ধ হয়েছে, আমি সেখানে নিজে যেতে পেরেছি, দেশের জন্য যুদ্ধ করতে পেরেছি, এটা আমার একটা বিরাট গৌরব, মানে এ গৌরব বলার মতো না।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন, আমাদের দেশ প্রতিষ্ঠায় আপনার ভূমিকা অগ্রগণ্য এবং সেজন্য আমরা কৃতজ্ঞ, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। আমার মনে হয় যে আমার মতো আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছেন তারাও কৃতজ্ঞ।
না না, কৃতজ্ঞতার কারণ না, আমি যে এই সুযোগটা পেয়েছি এটাই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এবং সেজন্য আমি কৃতজ্ঞ যে আমি সে সময় জন্মেছিলাম।
এবং এই যে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আপনি কোটি কোটি মানুষকে আনন্দ দিয়ে আসছেন গত প্রায় 45 বছর ধরে, সেজন্য আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা, আর আপনার প্রতি আমাদের সবিশেষ কৃতজ্ঞতা আজকে এতক্ষণ ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্য।
না না, আমি বরং কৃতজ্ঞ যে আপনার মাধ্যমে আমি আমার শ্রোতা দর্শকদেরকে কিছু কথা বলতে পেরেছি।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিদুল ইসলাম। ইরাকি কর্মকর্তারা বলছেন পুলিশ আজ বাগদাদে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে এক ব্যক্তি নিহত হয়। দুদিন পর কারফিউ তুলে নেওয়ার পর আজ ছিল বিক্ষোভের প্রথম দিন। গত মঙ্গলবার থেকে বিক্ষোভকারীরা সরকারের পরিষেবার নিম্নমান এবং দুর্নীতির ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করার জন্য বিক্ষোভ প্রদর্শন করে আসছেন। আজকের এই বিক্ষোভটি এমন এক সময় অনুষ্ঠিত হল যখন শিয়া মিলিশিয়াদের সাবেক নেতা মুক্তাদা আল সাদর, যিনি সংসদে বৃহত্তম বিরোধী দলের নেতা, সরকারকে পদত্যাগ করতে বলেছেন। তিনি জাতিসংঘের তত্ত্বাবধানে আগাম নির্বাচন অনুষ্ঠানেরও আহ্বান জানান। বিক্ষোভ শুরু হবার সময় থেকে ইরাকি বাহিনী প্রতিবাদী লোকজনের উপর গুলি চালিয়ে আসছে এবং চিকিৎসা ও নিরাপত্তা সূত্রগুলো বলছে এই সপ্তাহে এই বিক্ষোভে অন্তত 65 জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া আজ স্টকহোমে তাদের মধ্যে কর্মকর্তা পর্যায়ের আলোচনা শুরু করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যকার জুন মাসের বৈঠকের পর এটি হচ্ছে দুদেশের মধ্যে কর্মকর্তা পর্যায়ের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। গত ফেব্রুয়ারি মাসে শীর্ষ বৈঠকের সময় এ ধরনের আলোচনা ভেঙে পড়ে। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি পরিহারের সঙ্গে ঠিক কি গতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে সে সম্পর্কে ঐকমত প্রতিষ্ঠিত না হওয়ায় ওই আলোচনা ভেঙে যায়। আজ গ্রিসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেছেন আলোচনায় অগ্রগতি হবার ব্যাপারে তিনি আশাবাদী এবং যুক্তরাষ্ট্রের আপোষ আলোচনাকারীরা পরিকল্পনা নিয়েই এই আলোচনায় যোগ দিচ্ছেন। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজার হাজার লোক আজ গাড়িতে এবং মোটর সাইকেলে চড়ে এক সমাবেশে অংশ নিয়েছেন। তাদের দাবি হচ্ছে যে ভারত যেন ওই বিতর্কিত অঞ্চলে তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে 2 মাসব্যাপী অভিযান বন্ধ করে দেয়। বিক্ষোভকারীরা উভয় দেশ থেকে নিজেদের স্বাধীন করার কথা বলছিলেন এবং তারা কাশ্মীরকে বিভাজনকারী নিয়ন্ত্রণ রেখার দিকে এগিয়ে যান। ধীরে ধীরে এগিয়ে যাওয়া ওই মিছিলকারীরা স্লোগান দেন, আমরা পাকিস্তানি এবং ভারতীয় কাশ্মীরের উভয় দিকেরই স্বাধীনতা চাই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও আজ ইউক্রেনের প্রতি ট্রাম্প প্রশাসনের আচরণকে সমর্থন করেন। বিষয়টি প্রেসিডেন্টের অভিশংসনের মূল বিষয় হয়ে রয়েছে। পম্পিও এই অভিযোগ অস্বীকার করেন যে কম করে হলেও যে এটা যথার্থ ছিল না, কিংবা আরও গুরুতরভাবে বলা যায় এটা ক্ষমতার অপব্যবহার ছিল যার কারণে প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায়। পম্পিও বলেন যে 2016 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ইউক্রেনের তরফ থেকে সম্ভাব্য হস্তক্ষেপ সম্পর্কে যুক্তরাষ্ট্র তদন্ত করতে চাইছে। ট্রাম্পের সোচ্চার ইচ্ছে যে ইউক্রেন যেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ছেলে হান্টারের ব্যাপারে তদন্ত করে, সে বিষয়ে তিনি কিছু বলেননি। এই সম্পর্কে ইম্পিচমেন্ট বিষয়ক তদন্তকারীরা আলোকপাত করছেন যখন থেকে গোপন তথ্য প্রদানকারীর হুঁশিয়ারি বার্তা প্রকাশ হয়ে পড়ে। হংকংয়ে ব্যাপক অরাজকতা, লুটপাট, মারপিট এবং পুলিশের সঙ্গে সংঘাতের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ হংকংয়ে সংশ্লিষ্ট সকল পক্ষকে সহিংসতা পরিহার করতে আবেদন জানিয়েছে। আজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময় জাতিসংঘের মানবাধিকার কমিশনার মিশেল ব্যাচেলেট হংকংয়ে সরকার বিরোধী প্রতিবাদের সময় সহিংসতার ব্যাপারে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন সিড্রাক ফ্রাঙ্কলিন, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সঞ্জনা ফিরোজ। আমি তাওহিদুল ইসলাম
আর আমি আনিস আহমেদ,
আমরা দুজনই আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.